नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणे वंछा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाध शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा। आज श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययन प्रारम्भे आमी आमार परमाराध्य गुरुपाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शील अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु इस्कनेर अन्यतम गवर्निंग बॉडी कमिश्नर जीबीसी ओ इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टोत्तर शत शिष्यम जयप्त गोस्वामी शिल गुरु महाराजेर पाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरु पाद पद्म आंतर्जातीय कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपादेर श्री पाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतु की कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं सकल श्रोता भक्त मंडली आपनादेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर हेतु की आशीर्वाद प्रार्थना करछि। आज के आमरा श्री चैतन्य चरितामृत ग्रंथेर अंत्यलीला षष्ठ परिच्छेदेर श्री चैतन्य महाप्रभुर संगे रघुनाथ दास गोस्वामी मिलन विषय वस्तुर 102 श्लोक थेके अध्ययन करे श्रवण करब। हरे कृष्ण। भक्त सब नाचाइया नित्यानंद राय शेषे नित्य करे प्रेमे जगत भाषाय। समस्त भक्त देर नाचिए तारपर नित्यानंद प्रभु नित्य करते शुरू करलें। एभावे तिनी भगवत प्रेमे जगत प्लावित करलें। महाप्रभु तार नित्य करे न दर्शन सबे नित्यानंद देखे ना देखे अन्य जन। नित्यानंद प्रभु ही केवल ता देखेछिलें अन्य आर केउ ता देखते पायनी। नित्यानंदेर नित्य जेन ताहार नर्तने उपमा दिवार नाही एति न भुवने। श्री चैतन्य महाप्रभुर नित्यर मतो नित्यानंद प्रभुर नित्य एमनई मधुर जे এই তিন ভুবনে তার উপমা খুঁজে পাওয়া যায় না। নিত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে মহাপ্রভু আইসে যেই নিত্য দেখিবারে। নিত্যানন্দ প্রভুর সেই নিত্যের মাধুরীকে বর্ণনা করতে পারে যে নিত্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং দেখতে আসেন। নিত্য করি প্রভু যবে বিশ্রাম করিলা ভোজনের লাগি পণ্ডিত নিবেদন কইলাম। নিত্য করে নিত্যানন্দ প্রভু যখন বিশ্রাম করলেন তখন রাঘব পণ্ডিত এসে তাকে ভোজন করতে অনুরোধ করলেন। ভোজনে বসিলা প্রভু নিজ গণ লইয়া, মহাপ্রভুর আসন ডাইনে পাতিয়া। নিত্যানন্দ প্রভু তাঁর পার্শ্বদের নিয়ে ভোজন করতে বসলেন এবং তার ডান দিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য একটি আসন পাতলেন। মহাপ্রভু আসি সেই আসনে বসিল, দেখি রাঘবের মনে আনন্দ বাড়িল। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেখানে এসে সে আসনে বসলেন এবং তা দেখে রাঘব পণ্ডিতের আনন্দ বর্ধিত হল। দুই ভাই আগে প্রসাদ আনিয়া ধরিলা, সকল বৈষ্ণবে পিছে পরিবেশন কইলা। রাঘব পণ্ডিত প্রসাদ এনে দুই ভাইয়ের সামনে রাখলেন এবং তারপর অন্য সমস্ত বৈষ্ণবদের পরিবেশন করলেন। নানা প্রকার পিঠা পায়স দিব্য শাল্যান্ন, অমৃত নিন্দয়ে ঐছে বিবিধ ব্যঞ্জন। তিনি নানা প্রকার পিঠা পায়স শালিধানের দিব্য অন্ন এবং অমৃতকে নিন্দা করে এমন সমস্ত ব্যঞ্জন পরিবেশন করলেন। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের সার, মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার। পাক করি রাঘব যবে ভোগ লাগায়, মহাপ্রভুর লাগি ভোগ পৃথক বাড়য়। রাঘব পণ্ডিত ভগবানকে যে ভোগ নিবেদন করতেন তা ছিল অমৃতের সার এবং সেই প্রসাদ খেতে মহাপ্রভু বারবার সেখানে আসতেন। রন্ধন করে রাঘব পণ্ডিত যখন ভোগ নিবেদন করতেন তখন তিনি মহাপ্রভুর জন্য পৃথকভাবে ভোগ বাড়তেন। প্রতিদিন মহাপ্রভু করেন ভোজন, মধ্যে মধ্যে প্রভু তারে দেন দর্শন। প্রতিদিন মহাপ্রভু সেই ভোগ ভোজন করতেন এবং মাঝে মাঝে তিনি রাঘব পণ্ডিতকে দর্শন দিতেন। দুই ভাইরে রাঘব আনি পরিবেশে, যত্ন করি খাওয়াই না রহে অবশেষে। দুই ভাইকে এনে রাঘব পণ্ডিত পরিবেশন করতেন, যত্ন করে খাওয়াতেন এবং তারাও এমন পরিপাটি করে খেতেন যে তাদের পাতে কোনো অবশিষ্ট থাকতো না। কত উপহার আনে হেন নাহি জানি, রাঘবের ঘরে রাঁধে রাধা ঠাকুরানি। তিনি যে কত উপহার আনতেন তা আমি জানি না। রাঘব পণ্ডিতের ঘরে শ্রীমতী রাধারানী স্বয়ং রন্ধন করতেন। দুর্বাসার ঠাইতে হ পাইয়াছেন বর, অমৃত হইতে পাক তাঁর অধিক মধুর। শ্রীমতী রাধারানী দুর্বাসা মুনির কাছে বর পেয়েছিলেন যে তিনি যা রান্না করবেন তার স্বাদ অমৃতের থেকেও মধুর হবে। সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের সার, দুই ভাই তাহা খাইয়া সন্তোষ অপার। সুগন্ধি সুন্দর সেই প্রসাদ ছিল মাধুর্যের সারাতি সার এবং দুই ভাই তা খেয়ে অসীম তৃপ্তি লাভ করতেন। ভোজনে বসিতে রঘুনাথে কহে সর্বজন, পণ্ডিত কহে হা পাছে করিবে ভোজন। সমস্ত ভক্তরা রঘুনাথকে প্রসাদ গ্রহণ করতে অনুরোধ করলেন কিন্তু রাঘব পণ্ডিত বললেন ও পরে প্রসাদ পাবে। ভক্তগণ আকণ্ঠ ভরিয়া করিল ভোজন, হরিধ্বনি করি উঠি কইলা আচমন। ভক্তরা আকণ্ঠ ভরে প্রসাদ ভোজন করলেন এবং তারপর হরিধ্বনি করতে করতে উঠে তারা আচমন করলেন। ভোজন করি দুই ভাই কইলা আচমন, রাঘব আনি পরাইলা মাল্য চন্দন। ভোজন করে দুই ভাই আচমন করলেন এবং রাঘব পণ্ডিত তখন তাদের মালা পরালেন এবং চন্দন লেপন করলেন। বিড়া খাওয়াইলা কইলা চরণ বন্দন ভক্তগণে দিলা বিড়া মাল্য চন্দন। রাঘব পণ্ডিত তাদের পান খেতে দিলেন এবং তাদের সে পাদ পদ্ম বন্দনা করলেন। তিনি ভক্তদেরও পান মালা এবং চন্দন দিলেন। রাঘবের কৃপা রঘুনাথের উপরে দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র দিলা তারে। রঘুনাথ দাসের উপর রাঘব পণ্ডিতের বিশেষ কৃপা ছিল, তাই দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র তিনি তাকে দিলেন। কহিলা চৈতন্য গোসাই করিয়াছেন ভোজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিল বন্ধন। তিনি বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু এই প্রসাদ ভোজন করেছেন, তুমি যদি তার এই অবশিষ্ট গ্রহণ করো তাহলে তোমার সংসার বন্ধন মোচন হবে। ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদা অবস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। পরমেশ্বর ভগবান সর্বদাই ভক্তের হৃদয়ে অথবা ভক্তের গৃহে অবস্থান করেন। কখনো তিনি নিজেকে লুকিয়ে রাখেন, আবার কখনো তিনি নিজেকে প্রকাশ করেন, কেননা তিনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র। সর্বত্র ব্যাপক প্রভুর সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যার সেই যায় নাশ। পরমেশ্বর ভগবান সর্বব্যাপক এবং তাই তিনি সর্বত্র বিরাজ করেন, সে বিষয়ে যে সন্দেহ করে তার সর্বনাশ হয়। প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া, সেই বৃক্ষ মূলে বসিলা নিজ গুণ লইয়া। সকালবেলা গঙ্গা স্নান করে নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদের নিয়ে সেই বৃক্ষ মূলে বসলেন। রঘুনাথ আসি কইলা চরণ বন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কইলা নিবেদন। অধম পামর মুই হীন জীবাধ, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। বামন হইয়া যেন চান ধরিবারে চাই, অনেক যত্ন কইলু তাতে কভু সিদ্ধ নয়। যতবার পলাই আমি গৃহাদি ছাড়িয়া, পিতা মাতা দুই মোরে রাখয়ে বাঁধিয়া। তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমে হ পায়। অযোগ্য মুই নিবেদন করিতে করি ভয়, মরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করয়া আশীর্বাদ। তখন রঘুনাথ দাস এসে তাঁর সে পাদ পদ্ম বন্দনা করলেন এবং রাঘব পণ্ডিতের দ্বারা নিবেদন করলেন, আমি অত্যন্ত অধম পামর এবং অতি জঘন্য জীব, কিন্তু তবুও আমি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদ পদ্মের আশ্রয় লাভের অভিলাষী। আমার এই অভিলাষ বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করার মতো। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তবুও আমার এই অভিলাষ সার্থক হয়নি। যতবার আমি গৃহত্যাগ করে পালিয়ে গেছি ততবারই আমার পিতামাতা আমাকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছেন। আপনার কৃপা ব্যতীত কেউ শ্রী চৈতন্য মহাপ্রভু আশ্রয় লাভ করতে পারে না। আপনি যদি কৃপা করেন তাহলে অতি অধম জীবও শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদ পদ্মে আশ্রয় লাভ করতে পারে, আমি অতি অযোগ্য। তাই আমার এই মন অভিলাষ ব্যক্ত করতে আমার ভয় হয়। আমার প্রতি বিশেষভাবে কৃপা পরবশ হয়ে আপনি আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদ পদ্মে আশ্রয় দান করুন। আমার মাথায় আপনার শ্রী পাদ পদ্ম স্থাপন করে আপনি আমাকে এই আশীর্বাদ করুন যেন আমি নির্বিঘ্নে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি। শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ সমে। চৈতন্য কৃপাতে সেহ নাহি ভাই মনে, সবে আশীর্বাদ করো পাউক চৈতন্য চরণে, কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই যেন পাই, ব্রহ্ম লোক আদি সুখ তারে নাহি ভাই। তা শুনে নিত্যানন্দ প্রভু হেসে সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের বললেন, এর বিষয় সুখ ইন্দ্রের মতো, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে সেই সুখের প্রতি তার আসক্তি নেই। তোমরা সকলে একে আশীর্বাদ করো যাতে সে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ শ্রীপাদ পদ্মের সৌরভ যে আঘ্রাণ করেছে তার কাছে ব্রহ্মলোকের সুখ তুচ্ছ বলে মনে হয়। যো দুস্ত্যজান দার সুতান সুহৃদ রাজ্যম হৃদি স্পৃশ, যোহ যুবৈব মঙ্গলবৎ উত্তম শ্লোক লালসহ। ভরত মহারাজ উত্তম শ্লোক কৃষ্ণকে পাবার লালসায় যুবক সময়ে হৃদয়গ্রাহিণী পত্নী পুত্র সুহৃদ ও রাজ্যাদি মলবৎ পরিত্যাগ করেছিলেন। ইহাই জাত ভাব পুরুষের বিরক্তির লক্ষণ। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধে চতুর্দশ পরিচ্ছেদের ৪৩ থেকে উদ্ধৃত। তবে রঘুনাথে প্রভু নিকটে বুলাইলাম, তার মাথে পদ ধরি কহিতে লাগিলাম, তুমি যে করাইলা এই পুলিন ভুজন, তোমায় কৃপা করি গৌর কৈলায়াগমন, কৃপা করি কৈলা চিড়া দুগ্ধ ভুজন, নিত্য দেখি রাত্রে কৈলা প্রসাদ ভক্ষণ, তোমা উধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে, স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভৃত্য বলি রাখিবে চরণে, নিশ্চিন্ত হইয়া যাহ আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। তারপর নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে তার কাছে ডেকে এনে তার মাথায় তার শ্রীপাদ পদ্ম স্থাপন করে বলতে লাগলেন, তুমি যে গঙ্গার তীরে এই পুলিন ভোজনের আয়োজন করেছিলে, তোমাকে কৃপা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই পুলিন ভোজনে এসেছিলেন, কৃপা করে তিনি চিড়া দুগ্ধ ভোজন করেছিলেন, এবং রাত্রে নিত্য দেখে প্রসাদ গ্রহণ করেছিলেন, তোমাকে উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছিলেন, এবং তার ফলে তোমার সমস্ত বাধা বিঘ্ন দূর হল, তিনি তোমাকে স্বরূপ দামোদরের কাছে সমর্পণ করবেন এবং তার অন্তরঙ্গ ভৃত্য রূপে তার সেই পাদ পদ্মে স্থান দেবেন, এখন তুমি নিশ্চিত হয়ে ঘরে ফিরে যাও, অচিরেই তুমি নির্বিঘ্নে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণাশ্রয় লাভ করবে। সব ভক্ত দ্বারে তাঁরে আশীর্বাদ করাইলা, তা সবার চরণ রঘুনাথ বন্দিলাম। নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের দিয়ে রঘুনাথ দাসকে আশীর্বাদ করালেন এবং রঘুনাথ দাস তাদের সকলের শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন। প্রভু আজ্ঞা লইয়া বৈষ্ণবের আজ্ঞা লইলা, রাঘব সহিতে নিভৃতে যুক্তি করিলাম। নিত্যানন্দ প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে এবং তারপর সমস্ত বৈষ্ণবদের কাছ থেকে বিদায় নিয়ে রঘুনাথ দাস গোস্বামী নিভৃতে রাঘব পণ্ডিতের সঙ্গে যুক্তি করলেন। যুক্তি করি শত মুদ্রা সোনা তোলা সাথে, নিভৃতে দিলা প্রভুর ভাণ্ডারী রহাতে। রাঘব পণ্ডিতের সঙ্গে যুক্তি করে রঘুনাথ দাস নিভৃতে নিত্যানন্দ প্রভুর ভাণ্ডারীর হাতে ১০০ মুদ্রা এবং ৭ তোলা সোনা দিলেন। তারে নিষেধিলা প্রভুরে এবে না কহিবা, নিজ ঘরে যাবেন যবে তবে নিবেদিবা। রঘুনাথ দাস ভাণ্ডারীকে বললেন, নিত্যানন্দ প্রভুকে এখন আপনি কিছু বলবেন না, তিনি যখন ঘরে ফিরে যাবেন তখন দয়া করে তাকে এই নিবেদন করবেন। তবে রাঘব পণ্ডিতারে ঘরে লইয়া গেলা, ঠাকুর দর্শন করাইয়া মালা চন্দন দিলাম। তারপর রাঘব পণ্ডিত রঘুনাথ দাসকে তার ঘরে নিয়ে গেলেন এবং তাকে শ্রী বিগ্রহ দর্শন করিয়ে মালা চন্দন দিলেন, অনেক প্রসাদ দিলা পথে খাইবারে। তবে পুনরঘুনাথ কহে পণ্ডিতেরে, প্রভুর সঙ্গে যত মহান্ত ভৃত্য আশ্রিত জন, পূজিতে চাহিয়ে আমি সবার চরণ, বিশ পঞ্চ দশ বার দশ পঞ্চ হয়, মুদ্রা দেহ বিচারি যার যত যোগ্য হয়। পথে খাবার জন্য তিনি রঘুনাথ দাসকে অনেক প্রসাদ দিলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী পুনরায় রাঘব পণ্ডিতকে বললেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে যত মহান্ত ভৃত্য এবং আশ্রিত জন রয়েছেন, আমি তাদের সকলের শ্রীপাদ পদ্মের সেবা করতে চাই, তাদের আপনি দয়া করে বিশ পনেরো বারো দশ এবং পাঁচ মুদ্রা, যাকে যেমন দেওয়া সমীচীন হবে বলে মনে করেন তাদের সেইভাবেই প্রণামী দান করবেন। সব লেখা করিয়া রাঘব পাশে দিলাম, যার নামে যত রাঘব চিঠি লেখাইলাম। নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের নাম লিখে তিনি রাঘব পণ্ডিতকে দিলেন এবং রাঘব পণ্ডিত তাদের মর্যাদা অনুসারে প্রণামী নির্ধারণ করে দিলেন। এক শত মুদ্রায়ার সোনা তুলা দয়, পণ্ডিতের আগে দিল করিয়া বিনয়। অত্যন্ত বিনীত ভাবে রঘুনাথ দাস একশত মুদ্রা এবং দুই তোলা সোনা রাঘব পণ্ডিতকে দিলেন। তার পদ ধুলি লইয়া স্বগৃহে আইলা, নিত্যানন্দ কৃপা পাইয়া কৃতার্থ মানিলা। রাঘব পণ্ডিতের পদধুলি নিয়ে রঘুনাথ দাস গৃহে ফিরে গেলেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে নিজেকে কৃতার্থ বলে মনে করলেন। সেই হইতে অভ্যন্তরে না করে নগমন, বাহিরে দুর্গা মণ্ডপে যাইয়া করে ন শয়ন। সেদিন থেকে তিনি গৃহের অভ্যন্তরে যাওয়া বন্ধ করে দিলেন এবং বাইরে দুর্গা মণ্ডপে শয়ন করতে লাগলেন। তাহা জাগি রহে সব রক্ষকগণ, পালাইতে করেন নানা উপায় চিন্তন। সেখানে দ্বাররক্ষীরা জেগে থেকে পাহারা দিত, তাই রঘুনাথ দাস পালাবার নানা উপায় চিন্তা করতে লাগলেন। হেন কালে গৌড় দেশের সব ভক্তগণ, প্রভুরে দেখিতে নীলাচলে করিলা গমন। সেই সময়ে গৌড়বঙ্গের সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরী অভিমুখে যাত্রা করলেন। তা সবার সঙ্গে রঘুনাথ যাইতে না পারে, প্রসিদ্ধ প্রকট সঙ্গ তব হি ধরা পড়ে। রঘুনাথ দাস গোস্বামী তাদের সঙ্গে যেতে পারলেন না, কেননা তারা এত প্রসিদ্ধ ছিলেন যে তিনি অচিরেই ধরা পড়ে যেতেন। এই মত চিন্তিতে দৈবে একদিনে, বাহিরে দেবী মণ্ডপে করিয়াছেন শয়নে। দণ্ডচারি রাত্রি যবে আছে অবশেষ, যদু নন্দন আচার্য তবে করিলা প্রবেশ। এভাবে পালাবার কথা চিন্তা করতে করতে একদিন রঘুনাথ দাস যখন দুর্গা মণ্ডপে শুয়েছিলেন এবং রাত শেষ হতে যখন আর চার দণ্ড বাকি ছিল, তখন দৈবক্রমে সেখানে যদুনন্দন আচার্য এসে উপস্থিত হলেন। বাসুদেব দত্তের তেহ হয় অনুগৃহীত, রঘুনাথের গুরু তেহ হয় পুরোহিত। যদুনন্দন আচার্য ছিলেন বাসুদেব দত্তের অনুগৃহীত এবং রঘুনাথ দাসের গুরু ও কুল পুরোহিত। অদ্বৈত আচার্যের তেহ শিষ্য অন্তরঙ্গ, আচার্য আজ্ঞাতে মানে চৈতন্য প্রাণ ধন। যদুনন্দন আচার্য ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর অন্তরঙ্গ শিষ্য, অদ্বৈত আচার্যের নির্দেশ ক্রমে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার প্রাণধন বলে মনে করতেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন যে শ্রী অদ্বৈত আচার্যের আদেশ লঙ্ঘনকারী মত বিরোধী পাষণ্ডরা নিজেদের অদ্বৈত আচার্যের অনুগত বলে পরিচয় দিলেও শুদ্ধ ভক্তির প্রতিকূল ভাবাবেশে নিত্য উপাস্য স্বয়ং ভগবান কৃষ্ণ বলে স্বীকার করত না। যদুনন্দন শ্রীমত অদ্বৈত প্রভুর অন্তরঙ্গ শ্রী চৈতন্যিক প্রাণ শিষ্য ছিলেন বলে বিষ্ণু ও বৈষ্ণবে জাতিবুদ্ধি করতেন না। তাই বাসুদেব দত্ত ও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও তাকে তিনি নিজের অনুগ্রহকারী গুরু বলে গ্রহণ করেছিলেন। অঙ্গনে আসিয়া তেহ যবে দাঁড়াইলা রঘুনাথ আসি তবে দণ্ডবত কইলা। যদুনন্দন আচার্য যখন রঘুনাথ দাসের গৃহে এসে অঙ্গনে দাঁড়ালেন তখন রঘুনাথ দাস সেখানে এসে তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। তাঁর এক শিষ্য তাঁর ঠাকুরেরও সেবা করে সেবা ছাড়ি আছে তারে সাধিবার তরে। যদুনন্দন আচার্যের এক শিষ্য তার ঠাকুরের সেবা করতেন কিন্তু তিনি সেই সেবা পরিত্যাগ করেছিলেন। যদুনন্দন আচার্য রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন তিনি যেন তার সেই শিষ্যটিকে বুঝান যাতে সে সেই সেবা ত্যাগ না করে। রঘুনাথে কহে তারে করহ সাধন সেবা যেন করে আর নাহি কো ব্রাহ্মণ। যদুনন্দন আচার্য রঘুনাথ দাসকে বলেছিলেন তাকে তুমি বুঝাও যাতে সে এইভাবে এই সেবা ত্যাগ না করে, কেননা সেই সেবা করার উপযুক্ত কোন ব্রাহ্মণ নেই। এত কহি রঘুনাথে লইয়া চলিলা রক্ষক সব শেষ রাত্রে নিদ্রায় পড়িলাম। এবারে যদুনন্দন আচার্য রঘুনাথ দাসকে নিয়ে গেলেন আর একদিকে শেষ রাত্রে সমস্ত রক্ষকেরা ঘুমিয়ে পড়ল। আচার্যের ঘরে ইহার পূর্ব দিশাতে কহিতে শুনিতে দুহে চলে সেই পথে। যদুনন্দন আচার্যের গৃহ ছিল রঘুনাথ দাসের গৃহের পূর্ব দিকে। যদুনন্দন আচার্য এবং রঘুনাথ দাস একত্রে কথা বলতে বলতে সেই পথে চললেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।